বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 13 জুন, 30 জ্যৈষ্ঠ এবং ফার্সি 23 খুরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদফাইভ স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাথমিক আয়োজন দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরানে আসন্ন ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের তৃতীয় ও শেষ টেলিভিশন বিতর্ক এবং এ বিষয়ে সর্বোচ্চ নেতার পরামর্শ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে শিক্ষার্থীদের এক বছর পরীক্ষা না দিলে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না বলে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি যে মন্তব্য করেছেন সে সম্পর্কে বিশেষজ্ঞ প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শুনুন। ইরানের উপর আরোপিত সব মার্কিন নিষেধাজ্ঞা একসঙ্গে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় 18 জন নিহত উগ্র তাকফিরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েছে, দেশের 45টি জেলা উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতের কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হবে। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরাকের মসুল এবং কিরকুক অঞ্চলের সমস্ত তেল ক্ষেত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তুরস্ক। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হাইসাম আল খাজালি গতকাল ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে কথা বলেছেন। তিনি বলেছেন মসুল এবং কিরকুকের সমস্ত তেল ক্ষেত্রে প্রবেশাধিকার চাইছে তুরস্ক। অন্যদিকে সিরিয়ার আলেপ্পোর সঙ্গে মসুলে যে ভৌগোলিক যোগাযোগ রয়েছে তা বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। আল খাজালি আরও বলেছেন মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তুরস্ক, এজন্য লিবিয়া সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চল এবং ভূমধ্যসাগর এলাকায় সেনা উপস্থিতি ধরে রেখেছে তুরস্ক। তুরস্কের এই সমস্ত কর্মকাণ্ড মূলত এই অঞ্চলের ক্ষেত্রগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করার প্রচেষ্টারই অংশ। গত কয়েক বছর ধরে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নামে তুরস্ক সিরিয়া এবং ইরাকের উত্তরাঞ্চলে সেনা উপস্থিতি বজায় রেখেছে, এর প্রতিবাদ করে আসছে বাগদাদ ও দামেস্ক। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি তার দেশের উপর আরোপিত সব মার্কিন নিষেধাজ্ঞা একবারে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ষষ্ঠ দফা আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান। আরাকচি বলেন নিজের মূল দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইরান কোনো সমঝোতা যাবে না। তিনি বলেন আমেরিকাকে আগে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তা যাচাই করে দেখার পরেই কেবল ইরান পরমাণু সমঝোতা দেওয়া নিজের সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করবে। ইরানের উপরাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে এমন একটি সমঝোতা যেতে চায় যেখানে ইরানের মৌলিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, আর এ কাজ করতে গিয়ে ইরান যেমন তাড়াহুড়া করবে না, তেমনি অযথা সময় নষ্ট করতেও দেবে না। ভিয়েনা সংলাপে পাঁচ জাতিগোষ্ঠীর নীতি অবস্থান সম্পর্কে আরাকচি বলেন, প্রতিটি দেশের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকবে, এটাই স্বাভাবিক। এসব দৃষ্টিভঙ্গিকে পরস্পরের কাছাকাছি এনে একটি সমঝোতায় পৌঁছা হচ্ছে যে কোনো সংলাপের মূল উদ্দেশ্য। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানা বলেছেন, অস্ট্রিয়ার রাজধানীতে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে যে আলোচনা চলছে তাতে সবাই একটি সফল সমাপ্তি চায়। গতকাল এক টুইটার পোস্টে রাশিয়ার রাষ্ট্রদূত একথা বলেন। তিনি বলেন, ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনাকে একটি সফল সমাপ্তির পথে নেওয়ার জন্য তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাশিয়ার পক্ষ থেকে ভিয়েনা আলোচনায় উলিয়ানব তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরো বলেন, আমরা সবাই যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে চাই, তবে সবার আগে একটি মানসম্মত ফলাফল আসতে হবে। সিরিয়ায় দখলদার মার্কিন সেনারা উগ্র তাকফিরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে। সিরিয়ার সামরিক বাহিনীর প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত নতুন তথ্য প্রমাণে কথা বলা হয়েছে। প্রসিকিউটর অফিস থেকে নতুন যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়, সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আল তানফ শহরে উগ্রবাদী সন্ত্রাসীরা এবং মার্কিন সেনারা যৌথভাবে টহল দিচ্ছে। গতকাল লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে। অন্য ছবিতে দেখা যায়, একজন মার্কিন সামরিক ইনস্ট্রাক্টর উগ্রবাদী সন্ত্রাসীদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে 82 মিলিমিটারের মর্টার ব্যবহার করতে হয়। সিরিয়ার সামরিক প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য প্রমাণে আরো বলা হয়েছে, কিছু কিছু ছবিতে সন্ত্রাসীরা ও তাদের ফিল্ড কমান্ডাররা স্বীকার করেছে যে তারা সিরীয় এবং রাশিয়ার সেনাদের উপর সরাসরি হামলা এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। সিরিয়ার আলেপ্পো প্রদেশের সীমান্তবর্তী আফরিন শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ঘটনায় অন্তত 18 জন নিহত এবং 33 জন আহত হয়। তুরস্কের সঙ্গে ওই শহরের সীমান্ত রয়েছে। লেবাননের আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আফরিন শহরের আশিফা হাসপাতালে ওই হামলা হয়। তবে স্থানীয় হাসপাতাল সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স 13 জন নিহত হওয়ার কথা জানিয়েছে। রয়টার্স দাবি করেছে, কামান অথবা মর্টারের গোলা দিয়ে হামলা চালানো হয়েছে। প্রথম গোলাটি একটি আবাসিক এলাকায় গিয়ে পড়ে এবং এর কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় গোলা আশিফা হাসপাতালে আঘাত হানে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু হামলার জন্য সিরিয়ার কুর্দি গেরিলা পিপলস প্রোটেকশন ইউনিট বা YPG কে দায়ী করেছে। সিরিয়ার আফরিন শহরে কুর্দি গেরিলা দমনের নামে গত কয়েক বছর ধরে তুরস্ক সামরিক হস্তক্ষেপ করে আসছে। এ কারণে শহরটি খুব অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন আল নুজাবার মুখপাত্র নাসের আশিমারি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের হাত থেকে দখল হওয়া গোলান মালভূমি মুক্ত করার লড়াইয়ে অংশ নিতে তার সংগঠন পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সমস্ত লক্ষণ জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে যে তেল আবিব ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। লেবাননের আল অহেদ নিউজ ওয়েবসাইটকে নাসের আশিমারি এসব কথা বলেছেন। তিনি জানান, তার সংগঠন 2017 সালে গোলান লিবারেশন ব্রিগেড নামে একটি শাখা প্রতিষ্ঠা করেছে, যারা সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধাদের সঙ্গে বিশেষভাবে কাজ করছে। তাদের সবার লক্ষ্য কৌশলগত গোলান মালভূমি সিরিয়ার হাতে ফিরিয়ে আনা। আর নুজাবা আন্দোলনের মুখপাত্র আরো জানান, তার সংগঠনের যোদ্ধারা সিরিয়ার উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করছে, তা সত্ত্বেও এসব যোদ্ধা ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এবং তারা তাদের পথে অটল থাকবে। আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। আজ রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আরও 47 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 2,400 জন। আগের দিন শনিবার একদিনে মৃত্যুর সংখ্যা ছিল 39 জন এবং করোনা শনাক্ত হয়েছিল 1,637 জনের। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল 8টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,26,922 জন, আর মোট মৃত্যু দাঁড়িয়েছে 13,118 জনে। গত এক সপ্তাহের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, দেশের 45টি জেলা এখন করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। রাজশাহী বিভাগের সীমান্তবর্তী সবগুলো জেলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই বিভাগের দুই জেলায় শনাক্তের হার 42% বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন। ওই জেলাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর লকডাউন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়গুলো রয়েছে তা অধিকাংশ মানুষ মানছেন না। এটি সংক্রমণ বৃদ্ধির আরেকটি কারণ। সুতরাং সবার প্রতি পরামর্শ, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি খবরে। বাংলাদেশের কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় আজ দুপুরে প্রকাশ্যে এক পুলিশ কর্মকর্তা তার দ্বিতীয় স্ত্রী ও এক শিশুসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে খাতক সহকারী উপ পরিদর্শক সোমেন রায়কে অস্ত্র গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান তিনজন খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়ার কারণে সোমেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসার জল্পনা শুরু হয়। তৃণমূলের সিনিয়র নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা কুণালের সঙ্গে দেখা করেছেন বলেই গঙ্গা জলে শুদ্ধ হয়ে যাননি। এ সম্পর্কে এবারে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসার জল্পনা শুরু হয়। তৃণমূলের সিনিয়র নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা কুণালের সঙ্গে দেখা করেছেন বলে গঙ্গা জলে শুদ্ধ হয়ে যাননি। তিনি আজ রোববার ওই মন্তব্য করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এদিকে আজ রোববার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, আমাদের দলটা হলো অক্সিজেন পার্লার, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন অক্সিজেন সিলিন্ডার, যাকে ছেড়ে গেলে অক্সিজেনের অভাব হবেই। যারা দলে থেকে বলেছেন দম বন্ধ হয়ে আসছে, আমি চ্যালেঞ্জ করে বলবো অন্য কোনো দলে এত অক্সিজেন পাবেন না। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা শুরু হওয়ার মধ্যে গতকাল শনিবার তিনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, এটা নিছক একটা সৌজন্য সাক্ষাৎ। এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি কটাক্ষ করে বলেন, গত 5-6 মাস ধরে কখনো সৌজন্যমূলক সাক্ষাৎ দেখা যায়নি।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। এদিকে ভারতের মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং এমপি বলেছেন, আগামী নির্বাচনে কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতায় আসে, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ও সেখানকার অধিবাসীদের বিশেষ সুবিধা সংক্রান্ত 370 ধারা বিলোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হবে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তার ওই মন্তব্য প্রসঙ্গে বিজেপি বলেছে, এটাই তো পাকিস্তান চায়। দিগ্বিজয় সিং তার বক্তব্যের ব্যাখ্যা বলেছেন, অহেতুক তার মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, কোনো কিছু করে দেখানো ও ভাবনা চিন্তা করার মধ্যে পার্থক্য রয়েছে। আর এরই সঙ্গে আপাতত শেষ করছি বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের আসন্ন 13তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা গতকাল তৃতীয় ও শেষ টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে নিজেদের চূড়ান্ত নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে জনগণকে অবহিত করেছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের আসন্ন ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা শনিবার তৃতীয় ও শেষ টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে নিজের চূড়ান্ত নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে জনগণকে অবহিত করেছেন। এই টেলিভিশন বিতর্কে সাতজন প্রার্থী বর্তমান সময়ে ইরানের জনগণের সবচাইতে বড় বড় সংকট নিরসনে তাদের কর্মপন্থা তুলে ধরেছেন। এই বিতর্কে তারা অর্থনৈতিক সংকটসহ সামাজিক বিভিন্ন সমস্যা ও পররাষ্ট্রক্ষেত্রে তাদের অবস্থান তুলে ধরেছেন। প্রার্থীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং প্রশ্নগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে তার উপর ভিত্তি করে প্রার্থীরা তাদের বিভিন্ন কর্মসূচি ব্যাখ্যা করার সুযোগ পেয়েছেন। প্রার্থীরা তরুণ সমাজের সামনে বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধান, গৃহ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ার বাজার নিয়ে বিরাজমান সংকট ও এই নিয়ে মানুষের অসন্তুষ্টি, স্বাস্থ্য ও চিকিৎসা নীতি, পররাষ্ট্রনীতি প্রভৃতি ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীরা তাদের অবস্থান তুলে ধরেছেন। মোট কথা, এই টেলিভিশন বিতর্কের মাধ্যমে প্রত্যেক প্রার্থী জনগণের সমস্যা এবং সেসব সমস্যা সমাধানের উপায় নিয়ে তাদের কর্মপন্থা তুলে ধরার সুযোগ পেয়েছেন। এছাড়া কোনো কোনো প্রার্থী বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের ভুল ত্রুটিগুলো তুলে ধরার কিংবা সমালোচনা করার সুযোগ পেয়েছেন। এ পর্যন্ত তিন দফায় টেলিভিশন বিতর্ক হয়েছে। প্রতিটি বিতর্কে প্রেসিডেন্ট প্রার্থীরা বিভিন্ন ইস্যুতে সরকারের কর্মকাণ্ডের সমালোচনার পাশাপাশি তাদের নিজেদের ভবিষ্যৎ কর্মসূচি কী হবে সেসব তুলে ধরেছেন। ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনি সম্প্রতি তার এক বাণীতে প্রার্থীদেরকে উপদেশ দিয়ে বলেছেন, যেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা নিশ্চিত নয় সেসব নিয়ে তারা যেন অযথা প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে নির্বাচনের সময় প্রার্থীরা যেমন একে অপরকে অপমানজনক ও আক্রমণাত্মক ভাষায় কথা বলেন, ইরানের প্রার্থীদেরকে সেসব আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, অতীতের প্রেসিডেন্ট নির্বাচনে যেসব বিতর্ক হয়েছিল তাতেও পরস্পরের চরিত্র হনন ও অপবাদ দেওয়ার কারণে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। যাই হোক, জীবনযাপনের মানোন্নয়ন, অর্থনৈতিক সংকট সমাধান, বৈষম্য দূরীকরণ ও দুর্নীতি উৎখাত করা বর্তমানে জনগণের প্রধান দাবি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, এক বছর পরীক্ষা না দিলে শিক্ষার্থীদের বিরাট ক্ষতি হবে না। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
শিক্ষার্থীদের এক বছর পরীক্ষা না দিলে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের সুস্থতা এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারে কি করা যায় আমরা সেগুলো নিয়েও ভাবছি। এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন পাল্টা প্রশ্ন করেন,
তাহলে কি আমি তার পাল্টা বলতে পারি যে এই শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীদেরও এক বছরের জন্য থাকার প্রয়োজন নেই? আপনি দেখুন, সারা বিশ্বে কোন দেশে শিক্ষা ব্যবস্থা করোনাকালীন বন্ধ ছিল কিনা শিফটিং করে না হয়েছে। ইউনাইটেড স্টেটস এ তিন দিন করে অল্টারনেট ডেতে শিশুদেরকে এবং হাই স্কুলে লেখাপড়া শেখানো হচ্ছে, আর গ্রাজুয়েট প্রোগ্রাম গুলো তো হচ্ছেই, সেখানে সুন্দর ভাবে অনলাইন এডুকেশন হচ্ছে। গতকালকে শুনলাম ইসি বলেছেন করোনাকে নির্বাচন অতীব জরুরি, শিক্ষা জরুরি নয়। যদি নির্বাচনই করা সম্ভব হয়, ফ্যাক্টরি, মিল, গাড়ি ঘোড়া সবকিছু চালানো সম্ভব হয়, ব্যবসা বাণিজ্য বিদেশ ভ্রমণ সবকিছু সম্ভব হলে শুধু শিক্ষাই সম্ভব হবে না, সম্ভব হবে শুধু করোনাকালীন সময়ে নির্বাচন। এই জাতি যেন অকালই ঝরে পড়ে, সেই জন্য বর্তমান সরকার রাজনীতিকে প্রাধান্য দিয়ে, নির্বাচনকে প্রাধান্য দিয়ে শিক্ষাকে গুরুত্বহীন করে দিয়েছে, অপরদিকে অটো পাস দিয়ে আরো ধ্বংস করা পায় তারা করছে এদেশের শিক্ষা ব্যবস্থাকে।
এদিকে শিক্ষামন্ত্রী দীপমণি আজ SSC ও HSC পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা বিভ্রান্ত হবেন না, ভুল পথে যাবেন না, নিজেরা নিজেদের বাড়িতে সুস্থ থাকার চেষ্টা করুন, মানসিকভাবে সুস্থ থাকার জন্য কাজ করুন, কোনো খারাপ কিছুতে নিজেদের জড়িয়ে ফেলবেন না। পরীক্ষা দিতে হবে কিনা সেটা পরের কথা, আমরা চাই আমাদের সন্তানরা সুস্থ থাকুক। পরীক্ষা এক বছর না দিলে জীবনে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না। ডাক্তার দীপুমণি আরো বলেন, আপনারা জানেন 13 জুন থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা আমাদের ছিল, সে বিষয়ে প্রস্তুতিও ছিল, কিন্তু এরই মধ্যে দেশের 20টি জেলা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, প্রায় 10টি জেলার বিভিন্ন জায়গায় লকডাউন চলছে, এখন নতুন করে যে ভেরিয়েন্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 30 জুন পর্যন্ত বৃদ্ধি করতে। এরপরও পরিস্থিতি কোন দিকে যায় সেটার উপরে নজর রেখে আমাদের পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।
এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষায় অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের উপর আরোপিত সব মার্কিন নিষেধাজ্ঞা একসঙ্গে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় 18 জন নিহত, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েছে, দেশের 45টি জেলা উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং ভারতের কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হবে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098-21-220-53273। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
গবাই।